পদ চল্লিশের গোপন ইতিহাস সংখ্যা ২০ দ্বিতীয় সর্বনাশ সপ্তম পর্ব ইয়েকিয়েল। ভাববাদী ইজেকিয়েলকে তার সূচনামূলক পদগুলিতে ৩০ বৎসর বয়সী বলে চিহ্নিত করা একটি গ্রহণযোগ্য বাইবেলি উপলব্ধি।
এবং ত্রিশতম বৎসরে চতুর্থ মাসে মাসের পঞ্চম দিনে যখন আমি কেবার নদীর তীরে বন্দীদের মধ্যে ছিলাম, তখন আকাশমণ্ডল উন্মুক্ত হইল এবং আমি ঈশ্বরের দর্শনসমূহ দেখিলাম। মাসের পঞ্চম দিনে যা ছিল রাজা জিহৈকিনের বন্দিত্বের পঞ্চম বৎসর, সদাপ্রভুর বাক্য স্পষ্টরূপে বুঝি পুত্র জিহিষ্কেল যাজকের নিকটে কালদীয়দের দেশে কেবার নদীর তীরে উপস্থিত হইল এবং সেখানে সদাপ্রভুর হস্ত তাহার উপরে ছিল। জিহিষ্কেল ১০১৩।
কেউ কেউ বিশ্বাস করেন ত্রিশতম বছর একটি নির্দিষ্ট জোবেল চক্রের উপর ভিত্তি করে, যা রাজা যোশিয়ের সঙ্গে শুরু হয়েছিল এবং ৪০তম অধ্যায়ের প্রথম পদে এসে সমাপ্ত হয়েছিল।
আমাদের বন্দিত্বের ২৫তম বছরে বছরের শুরুতে মাসের দশম দিনে শহরটি ধ্বংস হওয়ার চতুর্দশ বছরে সেই একই দিনে সদাপ্রভুর হাত আমার উপর ছিল এবং তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন। ইজিকিয়েল ৪০:১।
বাইবেলীয় কালপঞ্জিকার পণ্ডিতেরা ৪০তম অধ্যায়ের প্রথম পদের তারিখ নির্ধারণ করেন খ্রিস্টপূর্ব ৭৭৩ সালের ২-৮ এপ্রিল অথবা ২ অক্টোবর হিসেবে। সকল ভাববাদী অন্তিম দিনসমূহকে চিহ্নিত করেন। অতএব খ্রিস্টপূর্ব ৫৭৩ সালের ২ অক্টোবরের এই শরৎকালীন তারিখটি সেই রেখার ওমেগা তারিখ, যার সূচনা হয়েছিল ৫০ বছর পূর্বে তথাকথিত যোশিয়ার মহানিস্তার পর্বে, খ্রিস্টপূর্ব ২২২ সালের ৫ মে। ৩০ সংখ্যা সেই যাজকদের প্রতীক যাদের সেবা শুরু করার সময় বয়স ৩০ বছর হওয়ার কথা ছিল। জিহিষ্কেল ১:১-৩ পদে জিহিষ্কেলের বয়স ৩০ বলে নির্দেশ করা হয়ে থাকুক অথবা কেবল একজন যাজকের প্রতীক রূপে তাকে ৩০ বছর বয়সী হিসেবে উপস্থাপন করা হয়ে থাকুক, উভয় ক্ষেত্রেই তা প্রযোজ্য। যদি এক পদে উল্লিখিত ৩০ বছরটি অন্যদের বিশ্বাস অনুযায়ী খ্রিস্টপূর্ব ২২ সালে যোশিয়ের মহানিস্তার পর্বের পর থেকে ৩০তম বছরকে নির্দেশ করে, তবুও ভবিষ্যৎবাণীমূলক তাৎপর্য একই থাকে।
যোশিয়ার অর্থ ভিত্তি এবং তার মহৎ পাসওভার একটি জোবেল পর্বের সূচনা করেছিল, যা খ্রিস্টপূর্ব ৫৩৩ সালের প্রায়শ্চিত্ত দিবসে ২২ অক্টোবর সমাপ্ত হয়। যোশিয়া থেকে ২২ অক্টোবর পর্যন্ত জোবেল রেখা ১৮৪০ থেকে ১৮৪০ সালের ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ১৮৪০ সালের ভিত্তিসমূহ রাজা যোশিয়ার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল এবং যোশিয়া লিচের দ্বারাও ২২ অক্টোবর প্রতিনিধিত্ব করা হয়েছিল জোবেল সিঙ্গার ধ্বনি প্রায়শ্চিত্ত দিবসের সিঙ্গার ধ্বনির সঙ্গে একত্রে উচ্চারিত হওয়ার মাধ্যমে।
আর তুমি তোমার জন্য ৭-৭ বর্ষীয় বিশ্রাম বর্ষ গণনা করবে, ৭ বার ৭ বছর, এবং সেই ৭-৭ বর্ষীয় বিশ্রাম বর্ষের কাল তোমার জন্য ৪৯ বছর হবে। তারপর সপ্তম মাসের দশম দিনে তুমি জয়ন্তী বর্ষের সিংহাধ্বনিত করাবে। প্রায়শ্চিত্তের দিনে তোমরা তোমাদের সমগ্র দেশে সিংহাধ্বনিত করবে। লেবীয় ১৫:৮-৯।
জিহিষ্কুলকে যোশীয় রাজা থেকে ২ অক্টোবর পর্যন্ত বিস্তৃত যুবল বর্ষের রেখার মধ্যে স্থাপন করা হয়েছে, একটি রেখা যা ১৮৪০ থেকে ১৮৪৪ পর্যন্ত প্রকাশিত বাক্য ১০-এর প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতদের প্রতিনিধিত্ব করে। জিহিষ্কোল প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের মিলারাইটদের এবং ত৪য় স্বর্গদূতের ১৪৪,০০০কে প্রতিনিধিত্ব করেন। জিহিষ্কোল ১৪৪,০০০এর যাজকত্বকে প্রতিনিধিত্ব করেন, কিন্তু তার প্রধান ভাববাণীমূলক বৈশিষ্ট্য এই যে তিনি একজন ভাববাদী,
নবী, যাজক ও রাজা।
বাইবেলে এমন ৩জন চরিত্র আছেন যারা ৩০ বছর বয়সে সেবা করা শুরু করেছিলেন। ইজিকিয়েলের সঙ্গে ছিলেন দাউদ ও যোসেফ। যেহেতু তারা সকলেই ৩০ বছর বয়সে সেবা আরম্ভ করেছিলেন, তাই তারা সকলেই যাজক। নবী, যাজক ও রাজা নিয়ে গঠিত গৌরবের ত্রিবিধ রাজ্যে দাউদ রাজার প্রতীক, যোসেফ যাজক এবং ইজিকিয়েল নবী। তবে আমরা ভাববাদী ইজিকিয়েলকে প্রতীক হিসেবে যেভাবেই প্রয়োগ করি না কেন, তিনি একজন যাজক এবং যোশীয় থেকে ২২ অক্টোবর পর্যন্ত জুবিলির ধারায় প্রয়োগ করলে ইজিকিয়েল এমন একজন যাজক যিনি ১৪৪,০০০এর সিলমোহরের সময়ে একজন যাজককে প্রতিনিধিত্ব করবেন, যেমনটি ১৪০ থেকে ১৪৪ সালের ইতিহাস এবং রাজা যোশীয় থেকে ২২ অক্টোবর খ্রিপু ৫৫ পর্যন্ত দ্বারা প্রতিরূপিত হয়েছে।
২২।
বাইবেল স্পষ্টভাবে জানায় যে ইজিকিয়েল ২২ বছর পরিচর্যা করেছিলেন।
22 হল 144,000-এর প্রতীক, যারা মানবতার সঙ্গে ঐশ্বরিকতার সম্মিলনের নিশান। যোশিয়ের নিস্তার পর্ব থেকে 40তম অধ্যায়ের 2 অক্টোবরের জুবিলি উৎসব পর্যন্ত যে ইতিহাস উপস্থাপিত হয়েছে, সেখানে যোশিয়ের নিস্তার পর্ব 1838 ও 1840 সালে যোশিয়া লিচের কর্মকে প্রতিরূপায়িত করেছিল। সেই কর্ম ছিল প্রথম ও দ্বিতীয় সর্বনাশের সময় ভাববাণীগুলি উপস্থাপন করা। এখন দেখা যায় যে প্রথম ও দ্বিতীয় সর্বনাশের ভাববাণী অগ্রদূতেরা যতটা উপলব্ধি করেছিলেন তার চেয়ে অনেক বৃহত্তর।
বাইবেলের একজন ভাববাদী হিসেবে ইজিহিস্কেল তার লেখনীতে অন্য যে কোনো বাইবেলীয় লেখকের তুলনায় আরও অধিক নির্দিষ্ট তারিখ উল্লেখ করেছেন। বাইবেলের ভবিষ্যৎবাণীতে একদিন সমান এক বছরের নীতির ওমেগা হলেন ইজেকিয়েল। গণনা পুস্তকে দিন বর্ষ নীতির আলফা উল্লেখ কাদেশে প্রথম বিদ্রোহে প্রতিফলিত হয়েছে, যা প্রান্তরে 40 বছর ঘুরে বেড়ানোর কারণ হয়েছিল। আর শেষ অর্থাৎ ওমেগা বিদ্রোহটি ইজেকিয়েল 4 অধ্যায়ে উপস্থাপন করেছেন, যেখানে জিরুসালেম ধ্বংসপ্রাপ্ত হয়।
আলফা,
তোমরা যে সংক্ষোভ দিন দেশটি অনুসন্ধান করেছিলে, অর্থাৎ 40 দিন, সেই দিনগুলোর সংখ্যা অনুসারে প্রতিদিনের জন্য 1 বছর করে তোমরা তোমাদের অপরাধ বহন করবে, অর্থাৎ 40 বছর, এবং তোমরা আমার অঙ্গীকার ভঙ্গ জানতে পারবে। আমি সদাপ্রভু এ কথা বলেছি। নিশ্চয়ই আমি আমার বিরুদ্ধে একত্রিত এই সমস্ত দুষ্ট সমাজের প্রতি তাই করব। এই প্রান্তরেই তারা বিনষ্ট হবে এবং সেখানেই তারা মরবে। গণনা পুস্তক 39:3-5।
ওমেগা,
তুমিও তোমার বাঁ পাশে শয়ন কর এবং ইসরায়েলের গৃহের অপরাধ তার উপরে বহন কর। তুমি যতদিন তার উপরে শয়ন করবে, সেই দিনের সংখ্যা মতে তুমি তাদের অপরাধ বহন করবে, কারণ আমি তাদের অপরাধের বৎসরসমূহ দিনের সংখ্যা মতে তোমার উপরে আরোপ করেছি, 390 দিন। এই রূপে তুমি ইসরায়েলের গৃহের অপরাধ বহন করবে। আর যখন তুমি এইগুলি সম্পন্ন করবে, তখন আবার তোমার ডান পাশে শয়ন করবে এবং তুমি যিহুদার গৃহের অপরাধ 40 দিন বহন করবে। আমি তোমার জন্য প্রত্যেক দিনকে 1-1 বৎসর নির্ধারণ করেছি। অতএব তুমি জিরুসালেমের অবরোধের দিকে তোমার মুখ স্থির করবে এবং তোমার বাহু অনাবৃত থাকবে এবং তুমি তার বিরুদ্ধে ভাববাণী উচ্চারণ করবে। ইজেকিয়েল 4:4-7।
কাদেশ এবং জিরুসালেমের ধ্বংস আলফা ও ওমেগা বিদ্রোহের প্রতিনিধিত্ব করে, যা একদিনের জন্য 1 বছর নীতিকে উপস্থাপন করে। একদিনের জন্য 1 বছর নীতি ছিল মিলারাইটদের প্রধান নিয়ম, এবং 1940 থেকে 1974 সালের ইতিহাসে, যেমনটি রাজা যোশিয়ের জুবিলি রেখা থেকে 22 অক্টোবর পর্যন্ত প্রতিরূপে প্রদর্শিত হয়েছে। জিহিস্কেল অন্য যে কোনো ভাববাদীর তুলনায় অধিক তারিখ উপস্থাপন করেন। জিহিস্কেলের তারিখসমূহের মধ্যে জুবিলির রেখাটি চিহ্নিত করা হয়েছে, যা জিহিস্কেলের সাক্ষ্যকে সরাসরি প্রথম ও দ্বিতীয় দূতের ইতিহাসের সঙ্গে এবং তার পরবর্তীভাবে তৃতীয় দূতের ইতিহাসের সঙ্গে সংযুক্ত করে।
জুবিলি রেখার সঙ্গে সঙ্গে জিহিস্কেল 390 দিন তার এক পার্শ্বে শয়ন করেন, তারপর 40 দিন তার অন্য পার্শ্বে। 430 প্রাচীন ও নূতন ব্যবস্থার একটি প্রতীক, কারণ মিশ্রে 400 বছরের বন্দিত্ব সম্বন্ধে অব্রামের চুক্তিগত প্রতিজ্ঞা প্রেরিত পৌলের মাধ্যমে 30 বছরের দ্বিতীয় সাক্ষ্য লাভ করেছিল। একত্রে অব্রাম প্রাচীনের, পরবর্তীকালে অব্রাহাম এবং শৌল নূতনের, পরবর্তীকালে পৌল, তাদের সাক্ষ্য একত্রিত করে 430 বছরকে অনন্ত চুক্তির প্রতীক রূপে প্রতিষ্ঠা করেছিলেন। 390 দিন তুমি ইসরায়েল কুলের অপরাধ বহন করবে, আর তুমি যিহুদা কুলের অপরাধ 40 দিন বহন করবে। একত্রে দক্ষিণ পার্শ্ব এবং বাম পার্শ্ব অব্রাম ও পৌলের সমান।
চুক্তি সর্বদাই আনুগত্য বা অবাধ্যতার, জীবন অথবা মৃত্যুর ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল। মিলারাইট ইতিহাসে বছর দিন নীতিটি ছিল জীবন মৃত্যুর একটি বিষয়, এবং এই ইতিহাসকে প্রথম দূত অনন্ত সুসমাচার হিসেবে ঘোষণা করেছিলেন। সুসমাচার হল জীবন বা মৃত্যুর একটি বিষয়, এবং মিলারাইট ইতিহাসের জীবন মৃত্যুর পরীক্ষণমূলক বিষয়টি এমন এক প্রেক্ষাপটে স্থাপিত ছিল যেখানে একদিন 1 বছরের সমতুল্য। এই নীতি কার্যকর ছিল,
যে ভবিষ্যৎবাণী প্রথম দূতের বার্তাকে শক্তি প্রদান করেছিল তা ছিল দ্বিতীয় সর্বনাশের ৩৯১ বছর ও ১৫ দিনের ভবিষ্যৎবাণী। জিহিসকেল তার বাম পাশে যে ৩৯০ দিন শয়ন করেছিলেন তার মধ্যেই দ্বিতীয় সর্বনাশের ৩৯১ বছর ও ১৫ দিনের সময় ভবিষ্যৎবাণীর একটি দৃষ্টান্ত নিহিত রয়েছে। ভবিষ্যৎবাণীকে যথার্থভাবে বিভক্ত করার জন্য ভাববাণীমূলক প্রজ্ঞার প্রয়োজন, কিন্তু এটি যিহুদা গোষ্ঠীর সিংহের মধ্যরাত্রির ক্রন্দনের বার্তাটি মোহর খুলে দেওয়ার অব্যাহত কার্য ব্যতীত আর কিছুই নয়।
আমি প্রতিপাদন করি যে জিহিসকেলকে ১৪৪,০০০ একটি প্রতীক হিসেবে বিবেচনা করতেই হবে, তবে প্রধানত ভবিষ্যৎবাণীর আত্মার দানের একটি প্রতীক হিসেবে, তা শেষকালের একজন ভাববাদীর প্রকাশরূপে উপস্থাপিত হোক অথবা সেই চুক্তিবদ্ধ জনগণের প্রকাশরূপে যারা লাইন অন লাইন পদ্ধতির নীতিকে বুঝে।
আমি এই মর্মে দৃঢ়ভাবে বলি যে ৩৯১ বছর ও ১৫ দিনের ভবিষ্যৎবাণী সম্পর্কে ইজিকিয়েলের আলোক প্রদান সেই মলিন ব্রাশধারী মানুষের বৃহত্তর কাস্কেটে রত্নগুলি নিক্ষেপ করার ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আমি দাবি করি যে যখন মন্দির সমাপ্ত হয় তখন জিহিসকেলের কাছ থেকে প্রাপ্ত আলো হল শিরোমণি বার্তার একটি অপরিহার্য উপাদান।
অধ্যায় ৪০-এর প্রথম পদে ইজেকিয়েল ২ অক্টোবরে অবস্থান করছেন এবং সেখানেই ইজেকিয়েলকে ভবিষ্যৎ মন্দিরের দর্শন দেওয়া হয়। সেই মন্দিরটি ১৪৪,০০০ মন্দির, যাদের সেই সংখ্যার প্রতীকরূপে ইজেকিয়েলকে উপস্থাপন করা হয়েছে। তৃতীয় ও চূড়ান্ত পরীক্ষায় পৌঁছানোর আগে সেই দল দুটি পরীক্ষা অতিক্রম করবে। ইজেকিয়েলকে মন্দিরে তার আলো গ্রহণ করতে দেখানো হয়েছে এবং সেই কারণে তিনি প্রতীকরূপে যে আলো উৎপন্ন করেন তা সেই আলোর প্রতিনিধিত্ব করে যা ঈশ্বরের লোকেরা দানিয়েল অধ্যায় ১০-এর সঙ্গে সামঞ্জস্যে পরম পবিত্র স্থানে প্রবেশ করলে আসে।
উন্মোচিত যীশু খ্রিস্টের প্রকাশিত বাণীর আলো অনুগ্রহ পর্ব সমাপ্ত হওয়ার ঠিক পূর্বেই উন্মোচিত হয়।
আর তিনি আমাকে বলিলেন, এই পুস্তকের ভবিষ্যৎবাণীর বাক্যসমূহ মোহরাঙ্কিত করিও না, কারণ সময় সন্নিকটে। যে অন্যায়কারী সে আরও অন্যায় করুক, এবং যে অপবিত্র সে আরও অপবিত্র হউক, এবং যে ধার্মিক সে আরও ধার্মিক হউক, এবং যে পবিত্র সে আরও পবিত্র হউক। প্রকাশিত বাক্য ২:২২-তে ১১।
১১ নম্বর পদে অনুগ্রহের সময় সমাপ্ত হওয়ার ঠিক পূর্বেই সময় সন্নিকটে, এবং অতএব সেই সময়ে যীশুখ্রিস্টের প্রকাশন উন্মুক্ত করা হয়, কারণ সময় সন্নিকটে।
যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য যা ঈশ্বর তাহাকে দিয়াছিলেন, যেন তিনি তাহার দাসদিগকে সেই সকল বিষয় দেখান যাহা শীঘ্রই ঘটিবে, এবং তিনি আপন স্বর্গদূতের দ্বারা তাহা প্রেরণ করিয়া আপন দাস যোহনের নিকটে সংকেতের মাধ্যমে প্রকাশ করিলেন। যোহন ঈশ্বরের বাক্য, যীশুখ্রিস্টের সাক্ষ্য, এবং তিনি যাহা যাহা দেখিয়াছিলেন সেই সকল বিষয়ের সাক্ষ্য প্রদান করিয়াছেন। ধন্য সেই ব্যক্তি যে এই ভাববাণীর বাক্যসমূহ পাঠ করে, এবং তাহারা যাহারা শুনে ও যাহা ইহাতে লিখিত আছে তাহা পালন করে, কারণ সময় নিকটবর্তী। প্রকাশিত বাক্য ১:৩।
রবিবার আইনের সময় লাওদিকিয়ান সেভেন্থ ডে অ্যাডভেন্টিজমের অনুগ্রহের সময় সমাপ্ত হয় এবং জিহিসকেলের ৯ম অধ্যায়ে অ্যাডভেন্টিজমকে জিরুসালেম রূপে উপস্থাপন করা হয়েছে। সেখানে দেশে ও মণ্ডলীতে সংঘটিত জঘন্য কার্যকলাপের জন্য যারা দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে তারা সিল লাভ করে। সিল মোহর প্রদান সংঘটিত হয় যখন ইসলামের পূর্বীয় বায়ুগুলি জাতিসমূহকে উত্তেজিত করছে। অনুগ্রহের সময় সমাপ্ত হওয়ার ঠিক পূর্বে জিহিসকেলের ৮ম অধ্যায়ে অ্যাডভেন্টিজমের ৪ প্রজন্মের পরিসমাপ্তি ঘটে, যেখানে চতুর্থ প্রজন্মকে সূর্যের প্রতি নতজানু ২৫ জন নেতার দ্বারা প্রতিকায়িত করা হয়েছে।
রবিবারের আইন জারির একদিন পূর্বে অথবা ৬৬০০ দ্বারা প্রতীকীভাবে নির্দেশিত অনুগ্রহকাল সমাপ্তির ঠিক পূর্বে সেই দর্শনটি প্রতীকী রূপে দেওয়া হয়েছিল।
আর ষষ্ঠ বৎসরে ষষ্ঠ মাসে মাসের ৫ম দিনে যখন আমি আমার গৃহে বসিয়াছিলাম এবং যিহুদার প্রাচীন বর্গ আমার সম্মুখে বসিয়াছিলেন, তখন সেখানে প্রভু সদা প্রভুর হস্ত আমার উপরে পতিত হইল। তখন আমি দর্শন করিলাম, আর দেখ, অগ্নির ন্যায় এক প্রতিরূপ, তার কটির নিচের অংশ হইতে অগ্নি এবং তার কটির উপরের অংশ হইতে দীপ্তির ন্যায়, যেন কহরবার বর্ণ। আর তিনি হস্তের আকৃতির ন্যায় কিছু প্রসারিত করিয়া আমার মস্তকের এক গুচ্ছ কেশ ধরিলেন এবং আত্মা আমাকে পৃথিবী ও আকাশের মধ্যবর্তী স্থানে উত্তোলন করিল এবং ঈশ্বরের দর্শনসমূহে আমাকে জিরুসালেমে উত্তরমুখী অন্তঃপুর দ্বারের প্রবেশ পথে আনিল। সেখানে সেই ঈর্ষা উদ্রেককারী প্রতিমার আসন ছিল যা ঈর্ষা উদ্রেক করে। আর দেখ, ইসরায়েলের ঈশ্বরের মহিমা সেখানে উপস্থিত ছিল, সেই দর্শনের অনুরূপ যাহা আমি সমতলে দেখিয়াছিলাম। জিহিষ্কেল ৮:৩-৪।
ষষ্ঠ বর্ষ, ষষ্ঠ মাস ও পঞ্চম দিনের দর্শনটি ৬৬০০-এর ঠিক পূর্বে এসেছিল, যা রবিবারের আইনের একটি প্রতীক, যখন লাওদিকীয় অ্যাডভেন্টবাদের জন্য অনুগ্রহের সময় সমাপ্ত হয়। সেই দর্শনটি ছিল সেই দর্শন অনুসারে যা ইজেকিয়েল সমতলে দেখেছিলেন। তিনি সমতলে যে দর্শন দেখেছিলেন তা পূর্বে তৃতীয় অধ্যায়ে পাওয়া যায়।
তখন আমি উঠে সমতলে বেরিয়ে গেলাম, আর দেখ, সেখানে সদাপ্রভুর মহিমা দাঁড়িয়েছিল, সেই মহিমার ন্যায় যা আমি কেবার নদীর ধারে দেখেছিলাম, এবং আমি উপর হয়ে পড়লাম। ইজেকিয়েল ৩:১২।
সমভূমির দর্শন, যা ছিল ষষ্ঠ বৎসরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনের দর্শন, সেই দর্শনই ছিল যা ইজেকিয়েলের পূর্বে খেবার নদীর তীরে দেখেছিলেন।
৩০তম বছরে চতুর্থ মাসে মাসের পঞ্চম দিনে যখন আমি কেবার নদীর তীরে বন্দীদের মধ্যে ছিলাম, তখন আকাশমণ্ডল উন্মুক্ত হল এবং আমি ঈশ্বরের দর্শনসমূহ দেখলাম। ইয়েকিয়েল ১:২।
যে ঈশ্বরের দর্শনসমূহ ইজেকিয়েল খেবার নদীর তীরে দেখেছিলেন তা ছিল সমভূমির দর্শন, যা ইজেকিয়েল অধ্যায় ৮-১১-র দর্শনও বটে। সেই দর্শনসমূহ উপস্থাপিত হয়েছিল ইজেকিয়েলের পবিত্র ধামের অভ্যন্তরে দৃষ্টিপাতের প্রেক্ষাপটে, যেখানে অধ্যায় ১০-এর মারাহা দর্শন দর্পণের দর্শন সম্পন্ন হয়। ইজেকিয়েল তাদের প্রতিনিধিত্ব করেন, যারা পরম পবিত্র স্থান থেকে বিচ্ছুরিত ভবিষ্যৎবাণীমূলক আলোর অংশীদার হয়, যখন অনুগ্রহের অবসান ঘটার ঠিক পূর্বে যীশু খ্রিস্টের প্রকাশনা প্রকাশিত হয়।
যখন আমরা রাজা যোশিয়ার সেই জুবিলি রেখাটিকে শনাক্ত করি, যা পাসওভার দিয়ে শুরু হয় এবং ২২ অক্টোবরে সমাপ্ত হয়, তখন আমরা লেবি পুস্তক ২৩-এ নির্ধারিত বসন্তকালীন পর্বসমূহ ও শরৎকালীন পর্বসমূহের প্রতীককে শনাক্ত করি। সেখানে বসন্তকালীন ও শরৎকালীন পর্বসমূহ প্রত্যেকটি ২২টি পদে উপস্থাপিত হয়েছে, যেমন ইজেকিয়েলের পরিচর্যা ছিল ২২ বছর ব্যাপী। জুবিলি রেখার ৩০তম বছরে ইজেকিয়েলকে স্থাপন করলে ইজেকিয়েলের জন্ম যোশিয়ার পুনর্জাগরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। যদি তিনি জুবিলি চক্রের ৩০তম বছরে ৩০ বছর বয়সী হয়ে থাকেন, তবে ইজেকিয়েলের জন্ম যোশিয়ার সংস্কারের সময়ই হয়ে থাকবে।
ইজেকিয়েল তাদের প্রতীক, যারা বিশ্বাসের দ্বারা মহাপবিত্র স্থানে প্রবেশ করে। সেখানে পৌঁছে তারা চাকার ভিতরে চাকা দেখে, যা মানবিক পারস্পরিক ক্রিয়ার জটিল কার্যপ্রবাহকে প্রতিনিধিত্ব করে, যেমন প্রকাশিত বাক্য ১০ অধ্যায়ে যোহনের ক্ষেত্রে দেখা যায়। ইজেকিয়েল মিলারাইটদের প্রতিনিধিত্ব করেন, তবে আরও প্রত্যক্ষভাবে ১,৪৪,০০০কে, তার সমান্তরাল ৩৯১ বছর ও ১৫ দিনের সময় ভবিষ্যৎবাণী, জিরুসালেমের ধ্বংসের সঙ্গে লাওদিকি অ্যাডভেন্টিজমের চূড়ান্ত বিচারকে চিত্রিত করে, এবং এর মধ্যে ৩৮ ও ৪০-এর ধাঁধাও অন্তর্ভুক্ত রয়েছে।
এর মধ্যে ৪৩০ বছরের প্রতীকত্ব অন্তর্ভুক্ত রয়েছে। এতে ৩৩৩-৩০০ সিরুতিলমি, ৪৪-৪৪-৪৩ এবং ১৮৪০-১৮৪৪ দ্বারা প্রতিনিধিত্বকৃত ৪ বছরের সময়কাল অন্তর্ভুক্ত রয়েছে।
পরবর্তী প্রবন্ধে আমরা এই অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের আলোচনা শুরু করব।
ঈশায়ায় ইজেকিয়েল এবং যোহনের প্রতি প্রদত্ত দর্শনসমূহে আমরা দেখি যে পৃথিবীতে সংঘটিত ঘটনাবলীর সঙ্গে স্বর্গ কত নিবিড়ভাবে সংযুক্ত, এবং যারা ঈশ্বরের প্রতি অনুগত তাদের জন্য ঈশ্বরের যত্ন কত মহান। টেস্টিমনিজ ৫:৬০-৪৫। মসীহ স্বয়ং মন্দিরের প্রভু ছিলেন। তিনি যখন তা ত্যাগ করবেন, তখন এর মহিমা প্রস্থান করবে, সেই মহিমা যা এককালে পরম পবিত্র স্থানে করুণাসনের উপরে দৃশ্যমান ছিল, যেখানে মহাযাজক বছরে মাত্র একবার প্রায়শ্চিত্তের মহান দিনে বোধিত বলির রক্ত নিয়ে, যা জগতের পাপের জন্য ঈশ্বরের পুত্রের রক্তপাতের প্রতিরূপ, প্রবেশ করত এবং তা বেদির উপর ছিটিয়ে দিত। এটাই ছিল শেকিনাহা, জিহোবার দৃশ্যমান নিবাস। এই মহিমাই জিসাইয়ের কাছে প্রকাশিত হয়েছিল যখন তিনি বলেন, যে বছরে রাজা উজ্জিয়া মারা গেলেন সে বছরে আমি প্রভুকে একটি সিংহাসনে উপবিষ্ট দেখিলাম, উচ্চে ও মহিমান্বিত, এবং তার বস্ত্রের ঘের মন্দির পরিপূর্ণ করিয়াছিল। এজাইয়া ৬ বলি একদেব ৮ কোটেড দ্য সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবল কমেন্টারি ভলিউম ৪ ১৩০৯ ঈশায়াকে প্রদত্ত দর্শন শেষকালের ঈশ্বরের জনগণের অবস্থাকে উপস্থাপন করে। তারা বিশ্বাসের দ্বারা স্বর্গীয় পবিত্র ধামে যে কার্য অগ্রসর হচ্ছে তা দেখার বিশেষাধিকার প্রাপ্ত, আর স্বর্গে ঈশ্বরের মন্দির খোলা হইল এবং তাহার মন্দিরে তাহার নিয়ম সিন্ধুক দেখা গেল। তারা যখন বিশ্বাসের দ্বারা পরম পবিত্র স্থানের দিকে দৃষ্টিপাত করে এবং স্বর্গীয় পবিত্র ধামে খ্রিস্টের কার্য দেখিতে পায়, তখন তারা উপলব্ধি করে যে তারা অপবিত্র ওষ্ঠ বিশিষ্ট এক জনগণ, এমন এক জনগণ যাদের ওষ্ঠ বহুবার অসার বাক্য উচ্চারণ করেছে এবং যাদের প্রতিভাসমূহ পবিত্র করা হয়নি ও ঈশ্বরের মহিমার জন্য নিয়োজিত হয়নি। যখন তারা নিজেদের দুর্বলতা ও অযোগ্যতার সঙ্গে খ্রিস্টের মহিমান্বিত চরিত্রে পবিত্রতা ও মনোহরতাকে তুলনা করে, তখন তাদের নিরাশ হওয়াই স্বাভাবিক। কিন্তু যদি তারা ঈশাইয়ের ন্যায় সেই প্রভাব গ্রহণ করে যা প্রভু হৃদয়ের উপরে সৃষ্টি করিতে চান, যদি তারা ঈশ্বরের সম্মুখে নিজেদের প্রাণকে নম্র করে, তবে তাদের জন্য আশা আছে। প্রতিজ্ঞার ধনুক সিংহাসনের উপরে বিরাজমান এবং ঈশাইয়ের জন্য যে কার্য সম্পন্ন করা হয়েছিল তা তাদের মধ্যেও সম্পন্ন করা হবে। অনুতপ্ত হৃদয় হইতে যে নিবেদনসমূহ উঠে আসে ঈশ্বর তাহার উত্তর দেবেন। ঈশ্বরের এই মহান ও গম্ভীর কার্যের উদ্দেশ্য হল স্বর্গীয় ভাণ্ডারের জন্য আটি একত্র করা, কারণ পৃথিবী প্রভুর মহিমায় পরিপূর্ণ হবে। অতএব চারিদিকে প্রাধান্যশীল অধার্মিকতা দেখে এবং অশুচি ওষ্ঠ থেকে নির্গত ভাষা শুনে কেউ যেন বিচলিত না হয়। যখন অন্ধকারের শক্তিসমূহ ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ বিন্যাসে আত্মনিয়োগ করবে, যখন শয়তান শেষ মহান সংঘর্ষের জন্য তার বাহিনী সমবেত করবে এবং তার শক্তি মহান ও প্রায় অভিভূতকারী বলে প্রতীয়মান হবে, তখন ঐশ্বরিক মহিমার সুস্পষ্ট দর্শন, উচ্চে উন্নত সিংহাসন, প্রতিজ্ঞার ধনুকে আবৃত, সান্ত্বনা, আশ্বাস এবং শান্তি দান করবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ডিসেম্বর ২২, ১৮৩৬। খেবর নদীর তীরে জিহিসকেল এক ঘূর্ণিবায়ু দেখলেন যা উত্তর দিক থেকে আসছে বলে প্রতীয়মান হচ্ছিল। এক মহামেঘ এবং একটি অগ্নি নিজেকেই আবৃত করিতেছিল এবং তাহার চারিদিকে এক প্রভা ছিল এবং তাহার মধ্যভাগ হইতে যেন কাহারবার সদৃশ বর্ণ প্রকাশ পাইতেছিল। পরস্পরকে ছেদ করিয়া অতিক্রমকারী বহু চক্র চার জীবন্ত সত্তার দ্বারা পরিচালিত হইতেছিল। এই সমস্তের বহুদূরে ঊর্ধ্বে এক সিংহাসনের সদৃশ দেখা গেল, নীলকান্তমণির প্রস্তরের ন্যায় তাহার আকার, এবং সেই সিংহাসনের সদৃশের উপরে তাহার উপরিভাগে এক মানব আকৃতির সদৃশ প্রকাশ পাইতেছিল, আর করুবদের মধ্যে তাহাদের পক্ষের নিচে মনুষ্যের হস্তের আকৃতি দেখা গেল। জিহিসকেল ১:২৬-১০:৮। চক্রগুলির বিন্যাস এতই জটিল ছিল যে প্রথম দর্শনে তাহারা যেন বিশৃঙ্খল বলিয়া প্রতীয়মান হইত, কিন্তু তাহারা পরিপূর্ণ সঙ্গতিতে চলিতেছিল। স্বর্গী সত্তাগণ করুবদের পক্ষের নিচস্থিত হস্ত দ্বারা ধারণ পরিচালিত হইয়া এই চক্রগুলিকে অগ্রসর করিতেছিল। তাহাদের ঊর্ধ্বে নীলকান্তমণির সিংহাসনের উপরে অনন্ত সত্তা বিরাজমান ছিলেন এবং সিংহাসনটির চারিদিকে ছিল এক রামধনু যা ঐশ্বরিক করুণার প্রতীক। যেমন চাকার ন্যায় জটিল কার্যাবলী করুবদের পাখার নিচে থাকা হাতের পরিচালনার অধীনে ছিল, তেমনি মানবীয় ঘটনাবলীর জটিল গতিবিধিও ঐশ্বরিক নিয়ন্ত্রণাধীন। জাতিসমূহের বিবাদ ও তুমুল আলোড়নের মধ্যেও যিনি করুবদের ঊর্ধ্বে আসীন তিনি এখনও পৃথিবীর বিষয়াবলী পরিচালনা করছেন। যে সকল জাতি একের পর এক তাদের নির্ধারিত সময় ও স্থান অধিকার করেছে এবং অবচেতনভাবে সেই সত্যের সাক্ষ্য বহন করেছে, যার অর্থ তারা নিজেরাই জানত না, তাদের ইতিহাস আমাদের সঙ্গে কথা বলে। আজকের প্রত্যেক জাতি ও প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বর তার মহান পরিকল্পনায় একটি স্থান নির্ধারণ করে দিয়েছেন। আজ মানুষ ও জাতিসমূহকে সেই ব্যক্তির হাতে ধৃত অলনদড়ি দ্বারা পরিমাপ করা হচ্ছে, যিনি কখনো ভুল করেন না। সকলেই নিজেদের পছন্দের দ্বারা নিজ নিজ পরিণতি নির্ধারণ করছে এবং ঈশ্বর তার উদ্দেশ্যসমূহ সিদ্ধ করার জন্য সকল বিষয়কে নিয়ন্ত্রণ করছেন। মহান আমি যে আছি তার বাক্যে যে ইতিহাস চিহ্নিত করে রেখেছেন, অতীতের অনন্তকাল থেকে ভবিষ্যতের অনন্তকাল পর্যন্ত ভবিষ্যৎবাণীমূলক শৃঙ্খলে কড়ির পর কড়ি সংযুক্ত করে, তা আমাদের জানায় যে যুগধারার অগ্রযাত্রায় আজ আমরা কোথায় অবস্থান করছি এবং আগত সময়ে কি প্রত্যাশিত হতে পারে। বর্তমান সময় পর্যন্ত যা কিছু ঘটবে বলে ভবিষ্যৎবাণীতে পূর্ব ঘোষিত হয়েছিল তার সবই ইতিহাসের পৃষ্ঠায় অনুসৃত হয়েছে, এবং আমরা নিশ্চিত থাকতে পারি যে যা কিছু এখনও আগত তাও তার নির্ধারিত ক্রমে পূর্ণ হবে। এডুকেশন 971।